اللهم صل وسلم وبارك عليه. اللهم صل وسلم وبارك عليه. الحمد لله، الحمد لله وكفى، وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويقطعون ما أمر الله به أن يوصل، وقال النبي صلى الله عليه وسلم: لا يدخل الجنة قطات، أو كما قال عليه الصلاة والسلام. بزرگان محترم، الله رب العالمين এই মোবারক জিলহজ মাসে আমাদের যে করণীয় ছিল, ঈদের নামাজ, কুরবানি, এগুলো আদায় করার তৌফিক দান করছে। কালকে কেউ কেউ আমাকে জিজ্ঞেস করছে ফোনে, তারা ঈদের জামাত পায় নাই, এখন কি করবে। আমি বললাম খোঁজ নেন, এখনো কোথাও হয়তো জামাত হয় নাই, অনেকখানে তো কয়েকটা জামাত হয়, কয়েকটা জামাত হয়, সেরম কোথাও পাইলে যান, এখান যান, এরকমও পাইতেছি না। আমি বললাম তাহলে আপনার আর ঈদ পড়ার দরকার নেই, মহিলাদের জন্য তো নিষেধ, এক জামানায় অনুমতি ছিল, ইসলামের শুরু জামানায় যখন পুরুষরা মসলা মাসাইল জানত না, তো তারা বিবিদেরকে কি শিখাবে, তখন মহিলাদের আসার অনুমতি ছিল, একদম শেষ কাতারে দাঁড়াবে, একদম শেষ কাতারে। হাদিসে পাওয়া যায় কোন এক ঈদে হুজুরে পুরুষদেরকে তো খুতবা দিলেন, তারপর যে আবার মহিলাদেরকে ওখানে যেয়ে খুতবা দিলেন। যে খুতবার মধ্যে ওই কথাটা বলছিলেন, যেটা আগেও আপনাদেরকে শোনাইছি, যে আমি জাহান্নামে তোমাদের অধিকাংশকে দেখে আসলাম মেরাজে, বা একবার সূর্যগ্রহণ লাগছিল, পৃথিবী অন্ধকার হয়ে গেছিল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লম্বা দুই রেখার নামাজ পড়ছিলেন। ওই নামাজেও জান্নাত জাহান্নামের দৃশ্য দেখানো হয়েছিল, শেখানো হইতে পারে, দুটাই সম্ভাবনা আছে। তো কি দেখছেন, জাহান্নামে যারা গেছে পুরুষের তুলনায় মহিলা বেশি। একজন মহিলা প্রশ্ন করলেন, হুজুর কেন আমাদের কোন খাসলাতের দরুন আমরা জাহান্নামে গেলাম? যাবে তো কিয়ামতের পরে, কিন্তু ওই দৃশ্যটা আল্লাহ আগে আনছেন। আপনার বিল্ডিং তৈরি হবে তো পরে, কিন্তু ইঞ্জিনিয়ার আগেই দেখাই দেয় যে আপনার বিল্ডিংটা এরকম হবে, আপনি পছন্দ হলে ওটা পাস করান। তো এই হাতে যখন বলা হয় অনেকে আপত্তি করে, জান্নাত জাহান্নাম হবে কি আমাদের পরে, নবী যে আগে কেমনে দেখল, আল্লাহর কুদরতে এটা কি কঠিন কোন ব্যাপার? কোন ব্যাপার, আল্লাহ দেখাই দিয়েছে। তো নবীজি বললেন যে তিনটা খাসলাতের জন্য তোমরা দোজখে যাইবা। খুব বেশি লানত দাও, লানত বদ্দুয়া, ছেলে পেলে তো বিরক্ত করেই, বাচ্চারা কি করে বিরক্ত করেই, এটা সবর করার জন্য তো আল্লাহ মাদেরকে সেরকম ধৈর্য দিছেন, সেরকম স্বভাবও দিছেন। একটা বাচ্চা লালন পালন করাম মহাব্বতের সাথে, এই একটা আমল তো একটা মহিলার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়, যে আল্লাহর একটা বান্দাকে সে লালন পালন করল, এটা এত বড় নাকি যে এটাই জান্নাতে যাওয়ার জন্য কারণ হবে, ওসিলা হবে, এত বড় নাকি। মানুষ তো বুঝে না, তো মহাব্বতের সাথে লালন পালন করতে হবে। তোমরা বিরক্ত হয়ে বদদোয়া দিতে থাকো, লানত করতে থাকো। দুই নম্বরে বললেন, স্বামীরা তো তোমাদের চাহিদা পূরণ করতে চেষ্টা করে, যা চাও তাই এনে দেয়, সব ঠিক আছে, যা চাও তাই এনে দেয়, কিন্তু কোন সময় যদি ব্যতিক্রম হয় তোমার দাবিটা পূরণ করতে পারল না, তো তোমরা এমন নাশুকরি করো, অকৃতজ্ঞতা প্রকাশ করো, বলে ফেল তোমার থেকে কোন ভালো কিছু আমার জীবনে পাইলাম না। এই কথাটা কি ঠিক? এতদিন স্বামী বিচারা তাহলে খাবার জোগাড় করেন নাই, কাপড় চোপড় জোগাড় করেন নাই, হাজারো নিয়ামত দিছে, তার শারীরিক চাহিদা পূরণ করছে, সবকিছু করছে, আজকে হয়তো পানটা আনতে ভুলে গেছে। এখন স্ত্রীর মেজাজ খারাপ হয়ে গেছে, অনেক বাজার করছেন আপনি মাছ গোস্ত তরি তরকারি সব, পেঁয়াজ মরিচ কোনো কিছু বাকি নেই, পানটা বাকি পড়ছে, তো বকাবকি শুরু হয়ে গেল। ফালতু এগুলো কেন আসো, পানি আনো নাই তো এগুলো কেনার কি দরকার ছিল, আসলটাই কেন নাই, আসল কি পান? দুই নম্বর এটা বললেন স্বামীর নাশুকরি করো। তিন নম্বরে বললেন তোমাদের তো দিনদারিও দুর্বল, মাসে তো দশ দিন নামাজই পড়তে পারবো না, তোমাদের ব্রেন আকল এটাও দুর্বল, এই জন্য তোমাদের একজনও সাক্ষী গ্রহণযোগ্য না। কিন্তু এই দুর্বল আকল নিয়ে জ্ঞানী সমাজে বহুত বিখ্যাত পুরুষদেরকে তোমরা বেকুব বানাও, বেকুব বানাও, এই ব্যাপারে তোমাদের থেকে পারদর্শী আমি কাউকে দেখি নাই, কাউকে দেখে নেই। স্বামীর আকল আছে, সে আকলটাকে সে নষ্ট করে দেয়, এদিক দিয়ে তারা পারদর্শী, এই জন্য তাদের কথা শুনে কারোর ব্যাপারে মন্তব্য করব না আমরা, কারোর ব্যাপারে মন্তব্য করব না, আগে যাচাই বাছাই করব ভিত্তি কি। মাওলানা আশরাফ আলী থানবি রহমাতুল্লাহ আলাই, তার নাম শুনে নাই কোন মুসলমান পাওয়া যাবে? আজকে বড় বড় আলেমরা তার কথা দিয়ে দলিল দেয়, তার কথা পেশ না করলে দলিল সম্পন্ন হয় না, উনি এই বুঝছেন। ওনার বিবি একবার ওনার কোন আত্মীয় সম্পর্কে অভিযোগ করলেন, অভিযোগ তো উনি সাথে সাথে তাকে ডাকাইলেন, ডাকায় পর্দার আড়ালে ভিতরে তার স্ত্রী বাইরে এই লোকটা বসাইলেন, বসায় স্ত্রীকে বললেন দেখো শরিয়াতে এ কথা বলেছে যে দাবি করবে অমুক এই করছে, দাবি যে করবে তার দায়িত্ব হল প্রমাণ পেশ করা, সাক্ষী পেশ করা, যদি সে সাক্ষী পেশ করতে না পারে, সাক্ষী পেশ করতে না পারে তাহলে অপর পক্ষ কসম খায় যা বলবে তারটা গ্রহণ হবে। দাবিদার যখন সাক্ষী আনতে পারল না, শুধু এই ক্ষেত্রে না সমস্ত আদালতে মামলা মোকদ্দমায় সব জায়গায় ইসলামের ফর্মুলা এটা, দাবিদারকে একজন দাবি করতে যে এই জমিটা আমার, আপনাকে দলিল দিতে হবে, আপনি একথা বলতে পারবেন না যে আপনি তো এখানে বসে আছেন আপনি দলিল দিন, ও দলিল দেওয়ার দায়িত্ব না, আপনি দলিল দিবেন দিতে ব্যর্থ হন আরো কসম খেয়ে বলতে পারে আমি মালিক, যে বসে আছে, সে বলল কসম খায়, কসম খেয়ে বলতে হবে, কসম খেয়ে বলতে পারলে তারটা গ্রহণযোগ্য হবে। এই নীতিতে ইসলামে সকল বিচার আচার করা হয়। তো মৌলানা আশরাফ আলী থানভী সেই লোকে ডাকলেন, ডেকে বিবিকে বললেন, তুমি যার কথা বললা তার আমি ডেকে আনছি, এখন তুমি অভিযোগ প্রমাণ করো, তোমার সাক্ষী কে কে, সাক্ষী আনো। এখন সাক্ষী তো আর আনতে পারতেছে না, সাক্ষী তো নেই। হ্যাঁ, কোন মহিলা তা তো শুনছে, মহিলার একখানা হইলে কত রকম গল্প গুজব করে যার কোন ভিত্তি থাকে না, ভিত্তি থাকে না। তা যদিও বাহ্যিকভাবে তাদের দোষ, আসলে এটা গুণ ছিল। কেমনে গুণ ছিল? আল্লাহ বাপকে দায়িত্ব দিছে তোমার মেয়েকে দিন শিখাও, স্বামীকে দায়িত্ব দিছে তোমার স্ত্রীকে দিন শিখাও, ছেলেকে দায়িত্ব দিছে তোমার মাকে দিন শিখাও। তো দিন যখন শিখাবে, তো মেয়েরা যখন এক জায়গায় হবে, তো এই দিনের কথা আলোচনা হবে। কাজে এটা আসলে যদিও বদনাম বলা হয় যে মহিলাদের পেটে কথা হজম হয় না, বদনাম হিসেবে বলা হয়, আসলে বদনাম না, দিনের দাওয়াতের কাজ নেওয়ার জন্য ওদের পেট এইভাবে বানাইছে, যা শিখবে মানুষের কাছে বলবে, বলার লোক যদি না পায় তো মেয়েকে দিয়ে পাশের বাড়ির মহিলাকে ডাকায় আনবে, ডাকায় এনে ওটা বলবে, বলতে হবে, খানা হজম হবে না। কিন্তু আমরা দিন শিখাই না, সারাদিন টেলিভিশন নিয়ে পড়ে থাকে, আমাদের পক্ষ থেকে কোনো শিখানো নেই, আর ওরা আছে টেলিভিশনের সহবত। ইহুদি খ্রিস্টানদের সহবতে ওখান থেকে তারা শেখে, ওদের জামা কাপড়ের ডিজাইন দেখেন না, এক এক সময় একরকম, কে শেখায় ওদেরকে? ওরা নিজেরাই টেলিভিশন থেকে, ইন্টারনেট থেকে এগুলো শেখে। এর আগে যুগ ছিল এমন পাজামা পরত চুস্ত, একদম পুরো পায়ের সাথে লাগানো, কোথাও ফাঁক ফোকর নেই, একদম লাগানো, মনে হয় একটা লম্বা মোজা পরে যাচ্ছে, এটা ছিল ফ্যাশন। পরে ফ্যাশন পাল্টে গেল, এখন যে সেলোয়ার ওরা পরে দেখবেন, এটা এক হাতের কম চড়া না, এক এক পাও এক হাতের কম চড়া না। তো এদিকে আপনি শিখাইছেন, সব মহিলারা পাইল কোথায়? ওই টেলিভিশনে আপনাদের কাছ থেকে শুনি, ওখানে মেয়েদের থেকে শেখে। চুল কাটার তরিকা বেরোয়েছে আজিব আজিব, দেখলে আপনি হাসতে হাসতে বলবেন কি চুল কাটছে, সারিবাস থেকে আসছে, মাঝখানে একটা বোঝা, খড় কুটার পাল্লা, পাল্লা দেয় না গেলাম দেশে, কুটার পাল্লা সারা বছর গরুরে খাওয়া, তো মাথায় এ পাল্লা রাখছে আর চারিপাশ থেকে কাঁপছে। 1400 বছর কেউ এই ডিজাইন দেখছে? দাড়ি কিভাবে রাখতে হবে তাও ডিজাইন করে রাখছে, দুই সাইড দিয়ে আস্তে করে সিপা করে আসতে হবে, এসে আগাটা চুক্কা হয়ে যাবে। এটা হলো দাড়ির ডিজাইন। আল্লাহ নবী তো এই ডিজাইন দেখায় নাই কোনদিন, সব দিক দিয়ে সমান দাড়ি থাকে, চুক্কা তো থাকবে না, চুক্কা তো থাকবে না। এইগুলো ইবলিস মানুষের দিলের মধ্যে ঢালে, কোরআন শরীফ আছে। পাইন্না শায়াতিনা লায়ুহুনা ইলা আউলিয়াইহিম, এর এত প্রেম প্রীতির গান, এত উপন্যাস করতে আস, সব শয়তান শিখায়, শয়তান শিখায়। তো হুজুর এই তিনটা বললেন, গালাগালি দাও, স্বামীর নাশুকরি করো, এত কষ্ট করে তোমাদের জন্য, তোমাদের কাছে কোনো দাম হয় না, আর গলত তথ্য দাও দিয়ে স্বামীকে বেকুব বানাও। তো মাওলানা থানবী বিবির কাছে সাক্ষী চাইলেন, আমি সেই লোকের ডাকাইছি, সেখানে বসে আছে আমার পাশে, তুমি সাক্ষী দাও। বলতেছে সাক্ষী তো নেই, একটা মহিলা এসেছিল, ও লোকটু বলল আর কি, একটা মহিলা সাক্ষী তো গ্রহণযোগ্য না, একজন মহিলা সাক্ষী গ্রহণযোগ্য না। তখন এরে করলে তাহলে তুমি করো, কসম করে বলো তুমি এই কথা বলো নাই। সে কসম খেয়ে বলল, আমি এটা বলি নাই, আমার নামে মিথ্যা অপবাদ, তুমি এটা নিয়ে বলে ফয়সালা দিল না, এটা ঠিক, তোমার সাক্ষী নেই আর কসম খেয়ে কইছি, এটা ঠিক, ফয়সালা হয়ে গেল, ওকে বিদায় করে দিলেন। স্ত্রী বলল যে আপনি সাথে সাথে সেই লোকটা ডাকাই আনবেন, আমি তো কল্পনাই করিনি। মাওলানা থানুই বললেন এটাই শরীয়তের নিয়ম, যাচাই বাছাই কর, এইগুলো সাথে সাথে ডাকাই আনছি, সাথে সাথে ডাকাই আনছি। তো কিতাবে লিখছে বাকি জিন্দগিতে মাওলানা থানবীর বিবি, থানবী রহমাতুল্লাহ বিবি কারোর বিরুদ্ধে অভিযোগ করেনি, কারণ তার বোঝা হয়ে গেছে যার বিরুদ্ধে বলবো উনি তারা ডাকাইব, ডাকায় আমার কাছে সাক্ষী চাইব, আর সাক্ষী দিতে না পারলে ওর কাছে কসম চাইব, তখন কি হইব? এক ঘটনায় ইসলাম হয়ে গেছে, ইসলাম মানে কি? সংশোধন, কোরআন শরীফ আছে মা উরিদু ইল্লাল ইসলাহ, হে নবী আপনি বলে দেন আমি তো তোমাদের সংশোধন চাই, তোমাদের কাছে মাল চাই না, কোন সংশোধন পেল, বদভ্যাসগুলো ছেড়ে দাও, মা উরিদু ইল্লাল ইসলাহ মাস্তাতাতু, সাধ্য অনুযায়ী আমি এটা চেষ্টা করি, আমা তাওফিকি ইল্লা বিল্লাহ, আর আল্লাহ সব ক্ষমতা না দিলে আমার কোন ক্ষমতা নেই, আমার কোন সাধ্য নেই। আমি বলতে পারি, কিন্তু তোরা মানবা কিনা, হেদায়াত পাইবা কিনা, এটা তো আল্লাহর হাতে, আল্লাহর হাতে। তো শুরু জামানায় মহিলারা আসত, ওই হাদিসগুলো এখনো ওই আজহারিরা বয়ান করে। কোন জামানার হাদিস এখনো আমল করা যাবে কিনা, চারজন খলিফায় রাশেদিন মহিলাদেরকে মসজিদে বা ঈদগাহে আসার অনুমতি দিছে কিনা, তারা কি নবীর কথাগুলো বোঝে নাই কি মনে করেন? তারপরে 30 বছর দেশ চালাইছে ওনার চারজন খলিফা, প্রথম দুইজন শ্বশুর আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাজিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন তো শ্বশুর, পরের দুইজন জামাতা উসমান গনি রাজিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাজিয়াল্লাহু তাআলা আনহু। ওনাদের সম্পর্কে বলা হয়েছে ওনারা কিছু নতুন নতুন জিনিস করছেন। বলা হয়েছে যে এই সময় নবীজি বেঁচে থাকলে নবীজিও এটা করতেন, নবীজিও এটা করতেন। ওনাদের মন গড়া না। যেমন নবীজি মানে জুম্মার দিন একটা আজান হইত, কয়টা? খুতবার আগে। এখন আর একটা হয় অক্ত হওয়ার সাথে সাথে, তো ছিল না। এটা বাড়াইছে উসমান গনি রাজিয়াল্লাহু তাআলা আনহু, কারণ ওনার জামানায় মদিনা শহর অনেক বড় হয়ে যায়। খুতবার আগে আজান দেওয়া হয় মসজিদের মধ্যে, এই আজান লোকেরা শোনে না, কয়েক মাইল হয়ে গেছে মদিনা, তখন তিনি এই আজানটা পরামর্শ করছেন। ওনাদের মজলিসে সুরা থাকত, পরামর্শ করে এই আজানটা বাড়াই দিচ্ছে। এখন ওলামাদের ফয়সালা, সবার জন্য মানা জরুরি। নবীজি বলে গেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিন, আমার সুন্নত মানবা, আমার পরে খোলাফায়ে রাশেদিন যদি কিছু করে সেটাও মানবা, মনে করবো আমি থাকলে আমি ওটা করতাম। নবীজি তারাবির জামাত করেন নাই, চার দিন করছেন, পরে এই ভয়তে ছেড়ে দিছেন যে এটা আল্লাহর পছন্দ হয়ে গেলে এটা ফরজ করে দিতে পারে আল্লাহ, তখন আমার উম্মতের জন্য কঠিন হয়ে যাবে। তো সুন্নত আছে, সুন্নতটা তো নফলের কাতারে, সুন্নতটা কোন কাতারে? ওয়াজিবটা ফরজের কাতারে, ওয়াজিবটা আর সুন্নতটা নফলের কাতারে। তো নফল হয় আমাদের চাপ পড়ে না, যে পারে পড়ে, যার কোন ওজন আপত্তি আছে পড়ে না, গুণাতর হবে না। তো হুজুরে চার দিন জামাত করছেন আর করেন নাই, পরিষ্কার বলে দিয়েছেন সল্লু হাদি সালাফি বইতে খুব, এই নামাজ ঘরে পড়ে নাও, জামাত হবে না। কিন্তু খোলাফায় রাশিদিন এসে কি করছেন? হয়তো ওমরে ফারুক যখন খলিফা হইলেন, আবু বকর সিদ্দিক তো মাত্র 2 বছর ছিলেন, সে 2 বছর চতুর্দিক দিয়ে ফেতনা, ওদিক দিয়ে মিথ্যা নবী বের হয়েছে, এক গ্রুপ তার উম্মত হয়ে গেছে, ওদিক দিয়ে এক গ্রুপ দাঁড়াই গেছে জাকাত দেবে না, নানান রকম ফেতনা। এই ফেতনা দমন করতে করতে ওনার 2 বছর গেছে। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এসে একটা তৈরি ফিল্ড পেলেন, ফিল্ড একদম সমান, কারোর সাথে মোকাবেলা করার দরকার নেই। এই জন্য ওনার জামানায় উনি অর্ধ পৃথিবী শাসন করে গেছেন, ঝামেলা ছিল। উনি একদিন রমজানে মসজিদে আসছেন, দেখে এখানে এক জামাত ওইখানে এক জামাত, আট দশটা জামাত হইতেছে। যে হাফেজ সাহেবের গলার আওয়াজ ভালো তার ওখানে লোক বেশি, তার আওয়াজ ভালো না তার ওখানে লোক কম। উনি ঘোষণা করলেন এক মসজিদে এত জামাত চলবে না, একজন পড়াবে। একজন কাকে ঠিক করলেন? যাকে নবীজি বলে গেছেন এই উম্মতের সবচেয়ে বড় কারি, এই উম্মতের সবচেয়ে বড় কারি উবাই ইবনে কাব, তাকে ঠিক করলেন। এই উম্মত সবচেয়ে বড় কারি, সবচেয়ে বড় কারি তো আবু বকর সিদ্দিককে বলা হয়নি, ওমরকে বলা হয়নি। আবু বকরকে বলা হয়েছে সবচেয়ে বড় আলেম এবং দয়াশীল, আর হাম উম্মতি উম্মতি আবু বকর। ওমরকে বলা হয়েছে আল্লাহর হুকুমের ব্যাপারে কঠিন, উসমান সম্পর্কে বলা হয়েছে কুমারী মেয়েদের থেকেও উনি লজ্জাশীল ছিলেন, ওনার লজ্জা অনেক বেশি ছিল, সরম প্রতি। নবীজি একবার কুয়ার মধ্যে পাও লটকায় বসে আছে, তো নিচের শরীরে শুধু লুঙ্গি, উপরে যে চাদর বা জামা ছিল ওটা সরে গেছে, ওটা সরে গেছে। তো এই অবস্থা আবু বকর আসলেন, হুজুর ওই অবস্থা থাকল, উনি এসে বসলেন। ওমর আসলেন, হুজুর ওই অবস্থা থাকলেন, উনিও বসলেন একটা বাগানের মধ্যে। তিন নম্বরে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, তখন হুজুরে ওই অবস্থা থাকলেন না, শুধু লুঙ্গির উপর দিয়ে রান দেখবে এটা উসমান বরদাস্ত করতে পারতেন না, ওনার কাছে খারাপ লাগত। ওনার দিকে লক্ষ্য করে হুজুরে জামা টেনে দিচ্ছেন, লুঙ্গির উপর কি করছেন? অনেকে এই হাদিসটা বোঝে নাই, তারা না বুঝে ব্যাখ্যা করছে, প্রথম দুইজনের সময় হুজুরে রান খুলে বসেছিলেন, আর উসমান গনি আহলে রানটা কি করছেন? দেখে দিছিলেন। আর রান খুলে বসেছিল না, তো লুঙ্গি তো ছিল, লুঙ্গির উপর দিয়ে কি ছিল না? জামা ছিল না। হাদিস যারা বোঝে তাদের কাছে বুঝতে হবে, যার কাছে বুঝলে গোমরা হয়ে দেবেন। আজকাল যে কেউ বয়ান করে দিচ্ছে, যে কেউ তফসির করতেছে, দেখে পড়তে পারে না, এও একখান তফসির নিয়ে খাড়াইতেছে, তাফিমুল কোরআন, কি তফসির কর, হে তফসির করে ডাক্তার সাহেব এটা আমি তর্জমা পড়লাম, কি বুঝছেন আপনি? অ্যাডভোকেট সাহেব আপনি কি বুঝছেন? ইঞ্জিনিয়ার সাহেব আপনি কি বুঝছেন? এই সবার মতামত দিল, তফসির হয়ে গেল। কি হল ফয়সালা? কি ফয়সালা? কি আপনি মওদুদ্দিন সাহেবের তফসির দেখে কয়েকজনের মতামত দিলেন, মওদুদ্দিনটা সহি আছে? মওদুদ্দিন তফসির সহি আছে? এই যত ইসলামী ব্যাংক হাসপাতাল আছে প্রত্যেকটা সিটে এই মওদুদের তফসির রাখা আছে। আমাদের চিকিৎসাও নিয়ে যাও, মওদুদিও হয়ে যাও। খ্রিস্টানরা যেরকম চিকিৎসাও দেয়, খ্রিস্টানও বানায়। এরাও চিকিৎসাও দেয়, মওদুদিও বানায়। সে তফসিরের শুরুতে লিখছে, আমি এই তফসির লিখতে পুরাতন কোন তাফসিরের সাহায্য নেই নেই, একটা একটা আয়াত পড়ছি, এতে আমার উপর যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে আমি ওটা লিখে দিছি। তো এটার নাম তো হল তাফসির বির রায়, মন গড়া তাফসির। আপনি 1400 বছরের কোন তাফসিরের সাহায্য নিলেন না। তাফসির করতে গেলে প্রথম তো আল্লাহর হাবিব কি কইছেন এই আয়াতের তাফসিরে, সাহাবায়ে কেরাম কি বলেছেন, আগে তফসিরবিদরা কি বলছেন, ওইগুলো সামনে রেখে ওর আলোকে আপনাকে কথা বলতে হবে। আপনার মন মস্তিষ্কে কি প্রভাব পড়ল, আপনি হেডে লিখে দিলেন এটা তাফসির হবে না, মনগড়া তফসির, মনগড়া তফসির হারাম, এই তফসির পড়া হারাম, বিতরণ করা হারাম, বিক্রি করা হারাম, ছাপানো হারাম। এই ইসলামের নামে যারা দল তৈরি করে গেছে তারা এই তফসিরটাই পড়ে, দল তৈরি গেছে না, দল তৈরি করে গেছে না, এক এক সময় এক এক নেত্রীর সাথে। আরে একে ইসলাম বলে? ইসলাম তো একটা আদর্শের উপরে কায়েম থাকবে, একটা আদর্শের উপরে কায়েম থাকবে, উনি তো কারো পকেটে যাবে না, ওনার পাশ করার দরকার নেই, উনি আদর্শ দেখাবে। ইসলামী আদর্শ এইটা, যে দল দেখবেন একবার একসাথে একবার ওর সাথে, বুঝবেন যে স্বার্থপর, যে দলে গেলে তার স্বার্থ উদ্ধার হবে ওই দলে দেয়, তার নিজের কোন ভিত্তি নেই, এটা ইসলাম না, ইসলাম সমর্থন করে না। তা আমি যে কথাটা বললাম এটা মওদুদি সাহেব ওই তফসিরের ভূমিকাতে লিখছে। আর যত ইংরেজি শিক্ষিত লোক এরা ওই তফসিরটাই পড়ে, সবাই না, অনেকে তো ওলামাদের সহবত আছে তারা পড়ে না, তারা জানা যে এরা পড়লে তো গোমরা হয়ে দেব, গোমরা হয়ে যাইব। কিন্তু একটা শ্রেণী আছে ওটাকেই তাফসির মনে করে, এটাই একমাত্র তাফসির। অথচ এর লেখক যে আলেম ছিল না, কোন মাদ্রাসায় পড়ুয়া লোক ছিল না, এটাও তারা জানে না, এবং ওলামাদের সমালোচনা করে। বেয়াদব যত বাতিল পার্টি আছে সব একরকম, সব ওলামাদের সাথে বেয়াদবি করবে, এই জামাত শিবির বলেন, এই আহলুল হাদিস বলেন, এই শিয়া বলেন, এই কাদিয়ানি বলেন, সব ওলামাদের গালাগালি করে, বেয়াদব। এদের মধ্যে কোন আদব কায়দা নেই, নামাজ পড়তে আসবে না টুপি আছে না পাঞ্জাবে আছে না দাড়ি আছে, কিচ্ছু নেই, নামাজ পড়তে তাও দাঁড়াইব পাও ভাগ করে, হাত বান্ধে গলার কাছে, ভোজারি কায়দার নেই, নামাজ পড়তে এসে না বল খেলাইতে এসে, তারা মসজিদে কি করতে এসে, নামাজ পড়তে না বল খেলাইতে আসছে। একবার আমাদের এক আলেমের সাথে এক আহলুল হাদিসের বহস হয়েছিল, বহস হয়েছিল, তারা যে পাওয়া তো ভাগ্য দাঁড়ায় এটা ঠিক না, আমরা যেভাবে দাঁড়াই এটা ঠিক, এটা নিয়ে বহস হয়েছিল। তো আমাদের আলেম একটা শর্ত দিল, তা আমার একটা শর্ত আছে বহসের আগে, বহসের আগে আমি আপনার একটা ছবি দিব, আমি আপনার একটা ছবি দিব, হল হ্যাঁ ভেরি মাচ ছবি নেবেন, নো অবজেকশন, নো অবজেকশন। আমাদের আলেম বলল ভাই যে কোনো ছবি নিব না, আপনি নামাজে যেরকম দাঁড়ান ওইরকম দাঁড়াইবেন তারপর আমি ছবি নিব, যে বা ফাঁক দাঁড়ান ওইরকম দাঁড়াইবেন তারপর ছবি নিব। কয় না 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 এটা যাওয়া যাবে না। কেন? কয় না এটা খারাপ, তা দেখতে কি খারাপ, যে ছবি দেখতে খারাপ মানুষের কাছে, হ্যাঁ সেই ছবি আপনি আল্লাহ সামনে কেমনে পেশ করতেছেন, যে ছবিটা আপনি করতেছেন দেখতে খারাপ সেই ছবি নিয়ে আল্লাহ সামনে দাঁড়াইতেছেন কেন? আবু দাউদ শরীফের হাদিস, তোমরা এমন ভাবে দাঁড়াও দুইজনের পায়ের মাঝখানে একটা খালি জায়গা থাকবে, তবে ওইখানে জুতা রাখবা না। দুইজনের পায়ের মাঝখানে কি থাকবে? খালি জায়গা থাকবে, তবে সেখানে জুতা রাখবা না। তো ওরা যেভাবে আর একজনের পায়ের উপরে পাও তুলে যায়, খালি জায়গা কই? যে জায়গায় জুতা রাখা নিষেধ ওই জায়গাটা কই? আছে কিচ্ছু বোঝে না হাদিসে, আর সমালোচনা করতেছে যে হুজুররা মওদুদি সাহেবকে দেখতে পারেন না, মওদুদি সাহেবের প্রতি বিদ্বেষ রাখে। আরে বিদ্বেষ রাখাও তো ইমানের অংশ। বুখারী শরীফ আছে, আল হুব্বু ফিল্লাহ আল বুগযু ফিল্লাহ, আল্লাহর জন্য মহব্বত করো, আল্লাহর জন্য দুশ্মনী করো। কি আছে বুখারী শরীফে? কিতাবুল ইমানে আল হুব্বু ফিল্লাহ আল বুগযু ফিল্লাহ, আল্লাহর জন্য মহব্বত করো, আল্লাহর জন্য দুশ্মনী করো। তো এটাও তো ইসলামের অংশ। তো বৌদ্ধ সাহেব উল্টা পাল্টা লিখে এদের মানুষের ইমান নষ্ট করে গেছে। তারপর তো কি মহব্বত রাখবে না বিদ্বেষ রাখবে? তাদের দোষের কি? সেদের এক এক কথা লিখে গেছে। আগ্রা তাজমহলের এক আলেম, উনি আমার পিসাব হুজুরের ক্লাস ফ্রেন্ড, ওনার বাড়ি হল আগ্রা তাজমহল, ওনার সাথে আমার দেখা হয়েছে। ওনার নাম মুফতি আব্দুল কুদ্দুস, মুফতি আব্দুল কুদ্দুস। উনি মওদুদি সাহেবের ব্যাপারে দুটা বই লিখছে, একটা বইয়ের নাম এক আয়নামে তিন চেহারা, এক আয়নামে তিন চেহারা, আয়না একটা ওর মধ্যে চেহারা দেখবেন কয়টা? তিনটা। মানে দেখাইতে মওদুদি সাহেব যা কিছু আকিদা বিশ্বাস বয়ান করছেন এগুলো কোনটা শিয়াদের সাথে মেলে, কোনটা কাদিয়ানির সাথে মেলে, কোনটা আহলুল হাদিসের সাথে মেলে। তাহলে এক আয়নায় কয় চেহারা হল? এই লিখছে উনি। উনি আর একটা বই লিখছেন উর্দুতে, উর্দুতে, সে বইয়ের নাম হল এক্স রে রিপোর্ট। এ বইয়ের নাম কি? এক্স রে রিপোর্ট। সেখানে উনি মওদুদি সাহেবের বইগুলো এক্স রে করছেন, দিয়ে কি কি কুফুরি কথা পাইছেন যেগুলো বিশ্বাস করলে ইমান থাকবে না, বিশ্বাস করলে ইমান থাকবে না, এরকম পয়েন্টগুলো জমা করছে। তিরিশের মতো হয়েছেন এইগুলো বিশ্বাস করলে ইমান থাকবে, যেগুলোর কিছু কিছু আমরা মাঝে মধ্যে আপনাদেরকে শোনাই। যেমন মওদুদি সাহেব লিখছে, চোদ্দশো বছর উলামাদের বিশ্বাস ইমানের অংশ, সমস্ত নবীগণ নিষ্পাপ, মাসুম, নিষ্পাপ। মওদুদী সাহেব কি লিখছে, প্রত্যেকটা নবীকে দিয়ে আল্লাহ কয়েকটা গুনাহ করাইছেন, এটা বিশ্বাস করলে ইমান থাকবে? ইমান থাকবে? নবীজি বলতেছেন সাহাবায়ে কেরাম সত্তর মাপকাঠি। ওই যে একটা লম্বা হাদিস আছে না, যে 72 দল জাহান্নামে যাবে, একটা বেহেশতে যাবে, ওখানে প্রশ্ন করা হয়েছিল সেই একটা কারা? নবীজি বলছিলেন আমি এবং আমার সাহাবায়ে কেরাম। তাহলে সাহাবায়ে কেরাম সত্তর মাপকাঠি কিনা? কিন্তু মওদুদী সাহেব তার দলের যে গঠনতন্ত্র এর প্রথম পৃষ্ঠায় লিখছে আল্লাহ রসুল ছাড়া কাউকে সত্যের মাপকাঠি মনে করা যাবে না। তাহলে উনি হাদিস ঠিক রাখলেন, কোরআন ঠিক রাখলেন। কোরআনে কি আছে, অসাবিকুন আল-আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار أغار برا سورة التوبة তিন নম্বর পৃষ্ঠার প্রথম লাইনে আমার সাহাবায়ে কেরাম আনসার মুহাজির এদেরকে যারা কেয়ামত পর্যন্ত ফলো করবে, আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেছে, তারাও আল্লাহর নিয়ামত পেয়ে খুশি হয়ে গেছে এবং আল্লাহ তাদের প্রত্যেকের জন্য জান্নাত তৈরি করে রাখছে। এরকম অন্তত দশটা আয়াত আমি পেশ করতে পারবো। কয়টা? একটা বললাম, বিশ্বাস করেন আল্লাহর জন্য যথেষ্ট। কোরআন বলতে যে তারা সত্তর মাপকাঠি, প্রথম পাড়ায় আছে ফাইন আমানু বিমিসলিমা আমানতুম বিহি ফাকাদ হিতাদাউ। এই দুনিয়ার মানুষ, তোমরা যদি আমার নবীর সাহাবায়ে কেরামের ইমানের মতো ইমান আনো তাহলে হেদায়েত পাইবা। আর যদি তাদের সাথে মিল না থাকে তোমার ইমান বাতিল, তোমার ইমান বাতিল। কোরআনের আয়াত ফাইন আমানু, প্রথম পাড়া শেষের দিক দেখেন, ফাইন আমানু বিমিসলিমা আমানতুম বিহি ফাকাদ হিতাদাউ। তাদের ইমানের মতো ইমান আনলে তোমরা হেদায়েত পাইবা। আল্লাহ কোরআনে তাদের ইমানকে ইমানের কষ্টিপথর বয়ন করছেন, আর মওদুদী সাহেব বলতেছে তারা সত্যের মাপকাঠি না। এই ধরনের উনি 30টা ভুল বের করছেন, যেগুলো ইমান বিধ্বংসী, ইমান বিধ্বংসী। এবং হাদিসে আসছে যার তার কাছ থেকে ইমান শিখবা না, যার কাছে সহি এলেম আছে, সহি আমল আছে, যাচাই বাছাই করবা তাদের থেকে শিখবা। উনি আলেম কেউ বলতে পারবে কোন মাদ্রাসার থেকে আলেম হয়েছে? উনার আকিদা বিশ্বাস সহি, অথচ উনি একটা দল বানাই দিয়ে গেছে, লাখো লোক গোমরা হয়েছে। আমরা কথাগুলো কেন বলি? মুসলমান ভাইদেরকে বাঁচানোর জন্য, যাতে হাসরের ময়দানে তারা আমাদেরকে দোষী করতে না পারে। আল্লাহ, আমরা তো মওদুদী সাহেবকে বিরাট আলেম মনে করছিলাম, বিরাট আলেম মনে করছিলাম, তাই আমরা তার মতবাদ মানছি। আমাদের দেশের কোন আলেম তো বলে নাই, ওনার কথার মধ্যে অনেক কুফরি কথা আছে, ব্যাখ্যা দেওয়ার সময় নেই, আর আমি দেখাইতাম তাফসিরে কি ভুল করছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, নবীদিকে বলা হয়েছে যখন চতুর্দিক দিয়ে লোক খালি ইসলামে আসবে আর মক্কা ফতে হয়ে যাবে, আপনি বুঝবেন আপনার মিশন সাকসেসফুল, এখন আপনাকে আল্লাহর কাছে যাইতে হবে। আপনি তখন খুব সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন আর আল্লাহর কাছে ইস্তেগফার করেন। নবীর ইস্তেগফার কি জন্য? নবীর কি কোনো গুনাহ আছে? দরজা বুলন্দ করার জন্য, পজিশন বৃদ্ধি করার জন্য নবীজিকে ইস্তেগফার করতে বলা হয়েছে। এই ১৪০০ বছর যত তফসির লেখা হয়েছে সবাই কথা লিখছে। মওদুদী সাহেব লিখছেন নবুয়তের দায়িত্ব পালন করতে যায় আপনি যে সমস্ত ভুল ভ্রান্তি করছেন ওই সমস্ত ভুল ভ্রান্তি থেকে আপনি ইস্তেগফার করেন। যিনি নবীদের সর্দার উনি নবীদের উনি নবুয়তের দায়িত্ব পালন করতে দেয় ভুল বিভ্রান্তি করলেন, তাহলে আর বাকি থাকলো কে? কেউ বাকি থাকল? এইসব কথা বলছে, এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে কোন কোন আয়াতে কি গলত তফসির করছে। আমাদের এতটুকু দায়িত্ব যে এই তফসির পড়ে আপনারা কেউ গোমরা হবেন না, কেউ নিজের ঘরে এই তফসির রাখবেন না। এরপর যদি কেউ রাখেন আর পড়ে গোমরা হন, নিজ দায়িত্বে জাহান্নামে যাবেন, ওলামা একরামকে দায়ী করতে পারবেন না। সমালোচনা করতে গেলে আপনি যার সমালোচনা করতেছেন আপনার তার থেকে বেশি এলেম থাকতে হবে, অথবা কমপক্ষে তার সমান এলেম থাকতে হবে। আপনি সমালোচনা মুখে আসলেই সমালোচনা করতে পারবেন না। ওলামাদের প্রতি বিদ্বেষ রাখেন, তো মওদুদী জামাতের বৈশিষ্ট্য ছিল ওলামাদের সাথে জুড়ে থাকতে বলা হয়েছে, বিদ্বেষ রাখতে বলা হয়নি। তো কাউকে সমালোচনা করতে হলে কি লাগবে? বেশি এলেম লাগবে বা কমপক্ষে তার সমান এলেম লাগবে। এখন যার মনে চায় ওলামাকে নামে সমালোচনা করতেছে, এলেম কালাম কিচ্ছু নেই, কিচ্ছু নেই, সমালোচনা করতেছে। আলেম কাকে বলে? এটাও তো জানতে হবে। জনসাধারণকে আল্লাহ নির্দেশ দিছে হক্কানি ওলামা একরামের সাথে থাকো। হক্কানি ওলামা একরামকে এটাও তো জানতে হবে। হাদিসে আসছে হযরত ওমরে ফারুক জিজ্ঞেস করলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাব আহবার ওনাকে জিজ্ঞেস করলেন, উনি অনেক বড় আলেম, এটা হাদিস যে আলেম কাকে বলা হবে? এলেম থাকলেই কি আলেম বলা হবে? না। কাবে আহবার বললেন আলেম তাকে বলা হবে যার এলেম অনুযায়ী আমল আছে, এলেম অনুযায়ী আমল আছে। এই জন্য আলেম কাকে বলে ওই হাদিসে পরিষ্কার বলা হয়েছে যার এলেম অনুযায়ী আমল আছে। লম্বা কুর্তা গায়ে দিলে কি হয় না? আলেম হয় না। কথা কাজে মিল থাকতে হয়, কথা কাজে মিল থাকতে হয়। দাওরাত দিতন্ত পড়লে আলেম হয়ে যায়, আমল থাকা লাগে না? হ্যাঁ, দাওরা পড়লে আলেম হয়ে গেল। তো যারা যাদের এলেমের উপরে আমল নেই তাদেরকে যারা আলেম বলে, হ্যাঁ, তাদের নজরে আমাদের নজরে এরা কোন আলেম না, কোন আলেম না। ঈদ চলে গেল, ঈদের কিছু শিক্ষাও আছে যা হয়তো আমি পরে বলবো। যেমন আমরা ঈদে আসছি গেছি তাকবীর দিতে দিতে, তাই না? এটা শিক্ষা আছে। তোমার সময়টা গপ গুজারে কম কাটাও, গল্প গুজব করতে কম কাটাও, আল্লাহ জিকির করো, আল্লাহ জিকির করো। তারপরে নামাজ পড়লেন ছয় তাকবীর বেশি, তো বোঝা গেল আল্লাহর হুকুমটাই ইবাদত। ছয় তাকবীর না দিতেন ইচ্ছা করে তাহলে ঈদের নামাজ হইত? আবার এখন জুমার নামাজ যদি ছয় তাকবীর দেন হবে? তাহলে আল্লাহর হুকুমটাই হল মূল, যেখানে যারা বলছে ওটার নাম শরিয়ত। আল্লাহর হুকুমটাই মূল। আপনি নামাজ পড়তেছেন, আপনার জুতা চলে নিয়ে গেল, নিয়ে যাচ্ছে, আপনি সুফি সাহেব নামাজ, এটা শরিয়ত না। শরিয়ত হল আপনি নামাজ ছাড়েন, ছাড়েন জুতা ঠিক করেন, জুতা ধরেন, সব ধরেন, আমার নামাজ পরে পড়লে অসুবিধা নেই, তুই খালি পায়ে দেবে কেমনি? ও পায়ে তার কাটা পড়বে তো বুঝতে পারে। আপনি নামাজ পড়তেছেন, এটা অন্ধ লোক গর্তে পড়তেছে, আপনি নামাজ পড়তেই আছেন, এটা কোন নামাজ না। আপনাকে নামাজ ছেড়ে ওই অন্ধকে বাঁচাইতে হবে, পরে নামাজ পড়বেন। মূল কি? আল্লাহর হুকুম, এটা শিখতে হবে। এই নামাজ পড়লেন, তারপরে খুতবা হল, তাকবীর দেওয়া হল, বোঝা গেল আল্লাহর বড়ত্ব বয়ান করতে হবে। আমরা তো নেতা নেত্রীর বড়ত্ব বয়ান করি, নেতা নেত্রীর বড়ত্ব বয়ান করি না, আল্লাহ আকবার, আল্লাহ সবচেয়ে বড়। আপনার নেতা যদি এত ফুলের মতো পবিত্র হইত তো মিছিল বের করা লাগতো না, লোকেরা এমনি জানত, লোকেরা এমনি জানত, মিছিল বের করা লাগে কেন? আমার নেতা ফুলের মতো পবিত্র, মিছিল বের করার দরকারটা? আল্লাহ বড়। নামাজ পরে কোরবানি করলাম, আমরা গরিব মিসকিনকেও দিলাম, তাহলে বোঝা গেল আমাদের একটা বড় কাজ হল নিজের আত্মীয় স্বজন গরিব গুরাবা এদের দিকে খেয়াল রাখা। টাকা জমা করার কোন দায়িত্ব নেই, একটা আয়াত দেখাইতে পারবেন না, একটা হাদিস দেখাইতে পারবেন না, তো টাকা জমা করলে অনেক সব, এক এক লাখ জমা করলে একটা ভেস্তে পেয়ে গেলেন, জমা করার কোন ফজিলত দেখাইতে পারবেন না, এতে জমা করার চেষ্টাও করবেন না। আপনি হায়াতে দিনের জন্য খরচ করবেন, মসজিদ মাসার জন্য খরচ করবেন, যা বাঁচবে ছেলেমেলে ভাগ করবে, তাদেরকে ধনী করে রেখে দিতে হবে। কোন আয়াতে হাদিসে আপনাকে দায়িত্ব দেওয়া হয়নি, কথা বুঝতেছেন? খরচ করবেন। এই যে আমরা গোস্ত গরিবদেরকে দিলাম, এটা মুস্তাহাব, এতে বোঝা গেল আমাদের টাকা পয়সা আল্লাহ কেন দিছে, আমার গরিব আত্মীয় স্বজনদের দিকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, গরিব মানুষ আত্মীয় না, তার দিকেও কি করতে হবে? এই যে রাস্তায় রাস্তায় ফকিররা দাঁড়ায় থাকে, তো ইসলামে জায়েজ নেই, ভিক্ষা ভিক্ষাকে পেশা বানানো ইসলামে জায়েজ নেই, এবং তাদেরকে দান করা হারাম, পেশাদার ভিক্ষুককে দান করা হারাম, সব হবে না। ইসলামের নিয়ম হল প্রত্যেক পয়সাওয়ালা তার মহল্লার খবর রাখবে। ওলামায়ে কেরামকে এলেম দিছে, জনগণকে পৌঁছাইতে কইছে, জনগণকে পৌঁছাইতে কইছে, মালদারকে মাল দিছে, জনগণকে পৌঁছাইতে কইছে, কথা বুঝতেছেন? পাবলিক আসবে না, গরিব আসবে না, সে আসলে তার অবমাননা হয়। আপনি ধনী মানুষ, আপনি গেলে আল্লাহ আপনার ইজ্জত বাড়াই দেয়। নেমাল আমির ইলা বাবিল ফকির, আপনি ফকিরের দরজায় গেলে আপনার দাম বেড়ে যায় আল্লাহর কাছে, কিন্তু সে আসলে তার দাম কমে যায়, তাকে আসতে বলে নাই। তুমি সালাতুল হাজত পড়ে আল্লাহর কাছে চাও, আল্লাহ পাঠাই দেবে। তো এই যে তাদের খবর রাখা এই করোনার জামানায় কত লোকজন তাদের আয় ইনকাম বন্ধ হয়ে গেছে। আপনার আত্মীয় স্বজনের মধ্যে থাকতে পারে, অনেকে শহর ছাড়ে গ্রামে চলে গেছে, আপনি সাধ্য অনুযায়ী তাদের কিছু খেদমত করেন যতটুক পারেন। আপনার লাখ টাকা দিতে বলা হয় নাই, আপনি 100 টাকা দেন, 500 টাকা দেন। এটা কুরবানির শিক্ষা, এক অংশ তাদেরকে দিতে হবে, তার শিক্ষা। কথা বুঝছেন? তো এই কিছু জরুরি কথা বললাম। আসলে আমার সামনে দুটা জিনিস থাকে, কয়টা? আজকে যে কথাগুলো বলতে চাই, যদি এই কথাগুলো পুরা করতে চাই তাহলে হয়তো আমি টাইম মতো দাঁড়াইতে পারব না। আর যদি টাইম মতো দাঁড়াই তাহলে কথাগুলো বলা হবে না, তাহলে আমি কোনটা করব? আপনাদের বিবেক কি বলে? টাইম মতো দাঁড়ানো ওটা তো শরীয়তে কোন বিধান না, এটা আমরা আমাদের সুবিধাটা তাড়াতাড়ি খাওয়ার জন্য আমরা বানাইছি। এদের আমাদের সময়সূচি তাড়াতাড়ি খাওয়ার জন্য, কোন শরীয়ত না। শরীয়তে প্রত্যেকটা অক্ত খুব লম্বা, এই জন্য সময় দেখতে গেলে কথা শেষ হয় না, জরুরি কথা শেষ হয় না, আর জরুরি কথা শেষ করতে গেলে টাইম ঠিক রাখা যায় না। তবে কোনটা করব এখন বলবো না, বলতে কোনটা করা উচিত? আমার জরুরি কথাগুলো বলা উচিত। আপনারা এখানে আসছেন কি জন্য? কত মসজিদ আছে সব বাদ দিয়ে এখানে কেন আসছেন? মুফতি সাহেব থেকে কিছু মশলা জানা যাবে, এই জন্যই তো। আমি ঘড়ির কাঁটায় কাঁটায় দাঁড়াই গেলাম, আমি তো আমার মধ্যে মসজিদে এই সময়সূচি রাখি নাই। মসজিদ আপনার যে বানানো হয়েছে, আমি তো সেখানে মুরব্বী, মোতাল্লি না, মুরব্বী, ওখানে রাখি নাই। কেন? ওই কাঁটা দেখেই লোকজন দাঁড়াই দেয়, অথচ ইমাম এখন আসে নাই। আর ইমাম আসার আগে দাঁড়াই দেওয়া মাকরু, এই মাকরু কাজটা করে। আমি মাঝে ধমকে বসে যাই, বসেন, ইমাম আসবে তারপর দাঁড়াইবেন, ইমাম আসবে ইকামত কানে আসবে তারপর দাঁড়াইবেন। ওখানে কি কাঁটায় লেখা আছে কটা জামাত শুরু, তো ওটা ওই বালাই দেখে নেই, আমি ওটাই উঠাই দিস। আমি জরুরি কথা বলার জন্য সময় নেই, আপনাদেরই ফায়দা, আপনারা কিন্তু শিখতে পারবেন। দ্বিতীয় কথা হলো এই, এই দিনটা আল্লাহ রাখছে ইবাদতের জন্য। মুসলমানদের ইবাদতের দিন হল শুক্রবার, ইহুদিদের শনিবার, খ্রিস্টানদের রবিবার। এই দিনটা রাখছে, এই দিনটা আমার ইবাদতের জন্য খালি রাখো। তা আমার বয়নের কারণে একটু বেশি থাকা হইতেছে না? হ্যাঁ, আধা ঘন্টা হলো তো বেশি থাকা হইতেছে। আমি আধা ঘন্টাকে ছেড়ে দিলে আপনি আগে দে খবরের কাগজ নিয়ে টেলিভিশন নিয়ে বসতেন, সেই তুলনায় গুনাহ না করে আল্লাহর ঘরে এতে কাপের নিয়ে এতে আসেন। এই দিনটা আল্লাহ যে দায়িত্ব দিছিল যে এই দিনটা আমার ইবাদতে কাটাও, তা কাটলো কিনা? কিছুটা কিছুটা হলো কাটলো কিনা? আর টাইম মতো দাঁড়ানো ফরজ, কিছু লোক মনে করে ঘড়ি দেখতে থাকে আর চিল্লায়। আমার ইমাম সম্মেলন হয় প্রত্যেক মাসে, আমি সেখানে বলে দেই খবরদার আপনারা খতিব শব্দ দিয়ে টাইমের পরে 5 মিনিট মশলা বয়ন করে আপনারা চিল্লা চিল্লি করবেন না। ওই ইমাম সম্মেলনে মসজিদের সভাপতি সেক্রেটারিও আসে, চিল্লা চিল্লি করবেন না, কারণ আপনাদের খায়ের খাই করছে, কল্যাণ কামনা করছে, ওটা না করলে তো সে বেতন পাবে। এবং পাঁচ মিনিট বেশি বলছে দেখে তার বেতন বাড়াই দিবেন আপনারা? তাও তো দিবেন না। তাহলে উনি আপনাদের কল্যাণ চাইছে, তাহলে সিল্লাসিল্লি কিছেন জানেন না কিছু? আবার সিল্লাসিল্লি করেন কিছেন? সুরা ফাতিহা শোনান তো, যারা ঘড়ি দেখে চিল্লান তারা সুরা ফাতিহা শোনান, কিরকম পারেন? দোয়া কুনুত শোনান, আত্মায়াত শোনান, কেন চিল্লান খাবাগা? তা ওইখানে বলে দিই চিল্লাচিল্লি করবেন না, এতটুকু করতে পারেন? যদি আপনার খতিব সাহেব কয়েক মিনিট বেশি বলে তো সেক্রেটারি সাহেব সভাপতি সাহেব ওনাদেরকে বলতে পারেন আমাদের খতিব সাহেব আমাদের খুবই মহব্বত করেন, আমরা সবাই যাতে বেসতে যাই, উনি কিছু মশলা বেশি বলেন, ওনার বেতনটা বাড়াই দিয়ে, এইটা বলতে পারেন। বেতনটা বাড়াই দেওয়ার কথা বলতে পারেন, চিল্লা চিল্লি করতে পারবেন না, এটা কোন তরিকাই না, বেয়াদবি বললাম আমাদের সামনে, এটা করবেন না। এই কয়েকটা কথা বললাম, আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।